সকাল যেন কাটে আমার জিকির দুরুদ পড়ে, হে খোদা তুমি এমন দয়া করো মোর পরে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে যার নাম হচ্ছে সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে। তো আসুন, এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার পূর্বে আমরা ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নিই, কেননা নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালিহ, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ করিম এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা এই প্রোগ্রামের মধ্যে আজকে ইলমে দ্বীনের আলোচনা হবে, তার উপর ভরপুর আমল করারও চেষ্টা করবে ইনশাআল্লাহ। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলী শান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কথাকে দীর্ঘায়িত না করে আমাদের অনুষ্ঠানের দিকে যাই। তো আজকে বিষয় নেওয়া হয়েছে জাহান্নামের কুকুর। জাহান্নামের কুকুর কেন নেওয়া হয়েছে, জাহান্নামের কুকুর কারা? নিশ্চয়ই তো কেউ না কেউ হবে, কিয়ামতের দিন জাহান্নামের কুকুর হিসেবে আখ্যায়িত করা হবে। তো এরা কারা হবে, জাহান্নামের কুকুর কারা হবে, আর দুনিয়াতে কোন এমন বদ আমল আছে যে বদ আমলের কারণে আল্লাহ তাআলা জাহান্নামের কুকুর হিসেবে তাদেরকে সেখানে প্রেরণ করবে, পাঠাবে? তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল সে সম্পর্কে আমরা আজকে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল শ্রবণ করবো। আজকে আমাদের সাথে আছে আমাদের শাহরুখ ভাই, মাশাআল্লাহ। হুজুর কেমন আছেন আপনি? আপনাকে অনেক আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। এছাড়া নাত খা হিসেবে আছে আমাদের আনিস ভাই। আনিস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। নাত খা হিসেবে আছে আমাদের আনিস ভাই। আসুন দেরি না করে হামদে বাড়ি তালা আর নাতে মুস্তফা শামিল করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
صلوا على الحبيب صلى الله سبحان 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 الله হে خالق مالك رب موهان سبحان الله سبحان الله হে خالق মালিক রব মোহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মুরাভিকারী তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মুরাভিকারী তুমি দাতা মোরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখপে কি তোমার ফকির বাদশা সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো সুবহানাল্লাহ 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 সাহায্যকারী তুমি গরিবে সহায়ক তুমি অসহায়ে সাহায্যকারী তুমি গরিবে সহায়ক তুমি অসহায়ে সহায়ক তুমি অসহায়ে সবার তরে দ্বার তোমার খোলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবার তরে দ্বার তোমার খোলা সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সরদার তুমি মোরা পাপী নফার তুমি মোরা অপরাধী সরদার তুমি মোরা পাপী নফার তুমি মোরা পাপী নফার তুমি গুনাহগারে প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনাহগারে প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 এই সালিক অপরাধী আজ শূন্য আমল না মানিয়ে হাজির এই সালিক অপরাধী আজ শূন্য আমল না মানিয়ে হাজির শূন্য আমল না মানিয়ে হাজির করদান ক্ষমা নবীর ওসিলায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করদান ক্ষমা নবীর ওসিলায় সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মোহন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ জমীন ও জমান তুমারে লিয়ে মকিনো মকা তুমারে লিয়ে জমিনো জমা তুমারে লিয়ে مکینوں مکان تمہارے لیے چنینو چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے چنینو چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے دہن میں زباں تمہارے لیے بدن میں جا تمہارے لیے دہن میں زباں تمہارے لیے بدن تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکینوں مکان تمہارے لیے چنینو چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے کلیموں نجی مسیحوں صفی خلیل و ردی رسول و نبی کلیم و نجی مسیح و صفی خلیل و ردی رسول و نبی عتیق و وسیع غنی و علی فنا کی زباں تمہارے لیے عتیق و وسیع غنی و علی فنا کی زباں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے تمہاری چمک تمہاری دھمک تمہاری جھلک تمہاری مہک تمہاری چمک تمہاری دھمک تمہاری جھلک تمہاری مہک زمین و فلک سما کو سمک مسیح کا نشان تمہارے لیے زمین و فلک سیما کو سمک مسیح کا نشاں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکا تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے سبا چلے کہ باغ پھلے وہ پھولوں کھلے کہ دن ہو بھلے سبا چلے کہ باغ پھلے وہ پھولوں کھلے کہ دن ہو بھلے لیوا کے تلے تنا میں کھلے رضا کی زباں تمہارے لیے لیوا کے تلے تنا میں کھلے رضا کی زباں تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکا تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے
صلو علی الحبیب
محمد صلی اللہ علیہ وسلم. ماشاء اللہ, مرحبا مرحبا, خوب سندر نعت رسول مقبول صلی اللہ علیہ وسلم আমরা শোনা সৌভাগ্য অর্জন করলাম. আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইশকে রসুল দ্বারা আমাদের অন্তরকে মুনাওয়ার করে দিক. আসুন আমরা আমাদের আলোচনার দিকে যাই. আজকে বিষয় নিয়েছি জাহান্নামের কুকুর. জি হুজুর শাহরুখ ভাই, জাহান্নামের কুকুর আসলে কারা? ডেফিনেশন বা শুরুয়াত যদি আপনি করতেন.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. بسم الله الرحمن الرحيم. لياخد ভাই, আজকের অনুষ্ঠান জাহান্নামের কুকুর যে বিষয়টি নেওয়া হয়েছে, আসলে হয়তো অনেক দর্শকের জানার আগ্রহ বাড়ছে যে জাহান্নামের কুকুর কারা হতে পারে. তো বিষয়টি জানার পর হয়তো বা ভাববেন যে এই বিষয় নিয়ে অনেকবার হয়তো মাদানী চ্যানেলের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু তারপরও কেন নেওয়া হয়?
জি,
অবশ্যই মাদানী চ্যানেলের মাধ্যমে এই বিষয়গুলো এই জন্যই নেওয়া হয় যাতে আমরা সংশোধন হতে থাকি. কেননা আমাদের নফস বারবার গুনাহের দিকে ধাবিত হয়, শয়তানের ধোকায় নফসের প্রতারণায় পড়ে, যে ওই গুণাগুলো যাতে পরবর্তী আবার এক সপ্তাহ আপনার ঠিক থাকলো আবার রিপিট হলো, যাতে এই রিপিটটা যাতে না হয় সেজন্য এই বিষয়গুলো আমার আপনার সামনে তুলে ধরা হয় যাতে আমি আপনি সংশোধন হতে থাকি, আমি আপনি নেককার হয়ে যাই. তা আজকের যে বিষয় জাহান্নামের কুকুর, এই বিষয়টি আসলে ডেফিনেশন করার পূর্বে একটি ঘটনা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আনতে চাই. অনেকটা এরকম কিতাবের মধ্যে এসেছে, হাদিসে মুবারকার মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একবার আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি ওনার আপন হুজরা শরীফের মধ্যে উপবিষ্ট ছিলেন. তখন আসহাবে যারা সুফফা ছিল ওনারাও মসজিদে নববীর মধ্যে,
আসহাবে সুফফা কারা?
আসহাবে সুফফা যারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে সবসময় অবস্থান করতেন,
ইলমে দ্বীন অর্জনের জন্য সবসময়
ওনারা মসজিদে নববী শরীফ থেকে বের হতেন না.
আল্লাহু আকবার.
মসজিদে নববী শরীফকেই নিজেদের আস্তানা বা নিজেদের অবস্থান হিসেবে কি করে নিয়েছিলেন, নির্ধারণ করে নিয়েছিলেন. সবসময় ওখানে থাকতো, যাই পেত, না পেলেও কোনো টেনশন নাই, ওখানেই পড়ে থাকতো. ইনাদেরকে আসহাবে সুফফা বলা হয়, 70 জন আসহাবে সুফফা ছিলেন. তো আসহাবে সুফফাদের মধ্যে হযরত যায়িদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও ছিলেন. ইনি আসহাবে সুফফাদেরকে নিয়ে ওই একটা মজলিসের মধ্যে বসলেন এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাদিসে মুবারকগুলো শোনাচ্ছিলেন. আচ্ছা, শোনানোর পর দেখা গেল যে কোন এক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলী হরিসাল্লামের দরবারে কিছু মাংস উপহার স্বরূপ নিয়ে আসলেন। তো এটা যখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তখন মানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলী হরিসাল্লামের দরবারে খবর পাঠালেন যে অমুককে দিয়ে মানে বলতে বলানোর জন্য এটা বললেন যে আমরা অনেকদিন ধরে মাংস খাইনি, আমাদের জন্য কিছু মাংস আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লামের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হোক বা প্রদান করা হোক। তো এরপর আসহাবে সুফারা এটা শুনলো, এটা শোনার পর হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নিজেই কী করলেন, চলে গেলেন আমার নবীজির দরবারে, নিজেই চলে গেলেন। চলে যাওয়ার পর যারা আসহাবে সুফারা ছিল ওনারা নিজেদের মধ্যে পরস্পর এটা বলতে লাগলেন যে হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে দেখা করে বা ওনার সংস্পর্শে যান, আমরাও তো করি, কিন্তু উনি আমাদেরকে কী শোনাচ্ছেন, হাদিসে মুবারকা শোনাচ্ছিলেন, শুধু এই কথাটা বলল ওনার পিছনে। তা এটা বলার পর হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে। যাওয়ার পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেকদিন ধরে কী খাইনি, মানে মাংস খাওয়ার সুযোগ হয়নি, তা আমাদেরকে আপনার পক্ষ থেকে কিছু মাংস প্রদান করুন যেটা আপনার নিকট উপহার স্বরূপ এসেছে। আসহাবে সুফফারা যারাও রয়েছে তারাও খাবো, অনেকদিন ধরে ওনারাও মাংস খায়নি। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সাথে সাথে বললেন যে তোমরা মানে ওরা এখনই কী করেছে, মাংস খেয়ে নিয়েছে। এটা বলার পর উনি একটু মানে মনে চিন্তা চলে আসলে এটা কী বললো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা মাংস খেয়ে নিয়েছে, এটা কীভাবে সম্ভব হয়। তখন উনি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় ওই আসহাবে সুফফাদের নিকট গেলেন এবং গিয়ে জিজ্ঞাসা করলেন যে তোমরা আমাকে সত্যি করে বলো তো দেখি, মানে তোমরা কি আসলেই মাংস খেয়েছো। তখন ওই আসহাবে সুফফাগণ বলল যে মানে আমরা সত্যি বলছি যে আমরা অনেক দিন ধরে কি খাচ্ছি না, মাংস খাচ্ছি না। তো এটা বলার পর আবারও যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনারা তো বলেছেন এটা ওনারা খাননি। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও করাভাবে বললেন যে ওরা এখনই কী করেছে, মাংস খেয়ে নিয়েছে এবং মাংস খাওয়ার চিহ্ন ওদের মানে মুখের মধ্যে বিদ্যমান রয়েছে। তো তুমি গিয়ে বলো যে ওদেরকে মুখ থেকে থুতু ফেললেই ওখান থেকে কী বের হবে, মুখের মধ্যে যে মাংসের একটা লাল ভাব মানে রক্ত মাংসের যেটা লাল ভাব ওইটা বের হয়ে যাবে। সাথে সাথে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ওনাদের নিকট গেলেন এবং তাদেরকে বললো যে তোমরা বমি করো এবং বমি করার সাথে সাথে দেখলো যে রক্ত আর মাংস ওনাদের ওই মুখ থেকে বের হলো। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং লিয়াকত ভাই দেখুন যে ওনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওনাদেরকে হাদিস মুবারকা শোনাচ্ছিলেন। ওনারা ওই অন্যান্য আজহাবের সুফাগণ ওনাকে কী করে মানে মন্দ ইয়া নিয়ে বা সত্য হোক ওনার পিছনে কথাটা নিজেদের মধ্যে কী করেছিলেন, পরস্পর বলা বলে করেছিলেন আর এই বিষয়টাই কী হয়ে গিয়েছিল, মাংস খাওয়ার মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা মাংস কেন হচ্ছে, এটা মূলত হচ্ছে ওনারা আসলে ওনার কী করেছিল, গীবত করেছিল। তা আজকের যেটা মূল বিষয় সেটা হচ্ছে গীবত নিয়ে,
গীবত
আর জাহান্নামের কুকুর। এটা হাদিসে মোবারকার মধ্যে এসেছে যে যারা গীবত করে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের কুকুরের আকৃতিতে উঠানো হবে। আজকের বিষয়টাই হচ্ছে ওই গীবত নিয়ে। তো এখন দেখুন সহি মুসলিম শরীফের হাদিসে মুবারকার মধ্যে এসেছে, আমরা একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে তোমরা কি জানো গীবত কি। তো তখন এই সাহাবা ইকরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো জানি না, আল্লাহ রসুলই ভালো জানেন। এটা সাহাবীদের একটা আখলাক ছিল, ওনারা সবসময় এটাই বলতেন, জানা থাকলেও বলতেন না থাকলেও বলতেন। তো এটা বলার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গীবত হচ্ছে তোমরা মানে কোনো একজন মুসলমান ভাইয়ের বিষয় অন্য মুসলমান ভাইয়ের নিকট প্রকাশ করো যা তার নিকট কি অপছন্দনীয়। এখন সাহাবা ইকরাম আলিহিম রিদওয়ানগণ ইনারা বললেন যদি ওই দোষটা মানে ওই বিষয়টা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তখন কি হবে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি ওই বিষয়টা তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে তা গীবত হবে, আর যদি ওই বিষয়টা তার মধ্যে বিদ্যমান না থাকে তাহলে সেটা অপবাদ হবে।
আর গীবতের চাইতে অপবাদ বেশি ভয়ানক,
ভয়ানক। গীবত তো একটা গুণা, আর অপবাদ হলে দুইটা গুণা হয়ে যাচ্ছে এখানে। আর গীবত এমন একটা গুণা, এটা হচ্ছে কবিরা গুণা, যেটা আল্লাহ তাআলা তওবা ব্যতীত ক্ষমা করেন না।
যে সামান্য যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য একটি কথা, সেটা কি
যে হাদিস মুবারাকা শোনাচ্ছিলেন, আমরাও তো করি কিন্তু উনি আমাদেরকে হাদিস মুবারাকা শোনাচ্ছেন।
হ্যাঁ, এটাই শুধু এতটুকু বলাতে, যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা এখনই মাংস খেয়ে আসলে সেটা কি, সেটা কি বুঝাতে চেয়েছে?
গীবত করেছে,
গীবত করেছে। আর আমরা গীবত কিরকম করি? আমরা তো মানুষের মানে যত দোষ ত্রুটি আছে, যত খারাপই আছে, সবগুলো একে অপরের সাথে ডিসকাস করে বেড়ায়, মানে মনে হয় যেগুলো কিছুই না। শাহরুখ ভাই, মানে আমরা যখন ডিসকাস করি তখন আসলেই তো সে কষ্ট পাবে,
অবশ্যই কষ্ট।
আর আমরা তো এমন না যে আমরা তার ভালো কিছু নিয়ে বয়ান করি যেগুলো সে শুনলে অপছন্দ করবে, তার খারাপ খারাপ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি।
মানুষ তো আসলেই অন্যজনের পিছনে অনুপস্থিত কথাগুলো এগুলোই আলোচনা করে, যেটা তার মন্দ দিকগুলো নিয়ে বেশি আলোচনা করে। কেননা মানুষের মধ্যে ধারণা নেই যে কোনটা গীবত কোনটা অপবাদ। আমরা মুসলমান বেশিরভাগই এখন কি ইলমে দিন থেকে দূরে রয়েছে, এবং এই ইলমে দিন না থাকার কারণে কোনটা গীবত কোনটা অপবাদ সেটা জানিই না। উল্টো এখন কি তার বিরুদ্ধে মানে অপরকে খারাপ মন্দ বোঝানোর জন্য তার মন্দ বিষয়গুলো নিয়ে, মানে তার ভালো গুণ আছে সেগুলো আমার আলোচনা করে না। যদি হয়তো বা সেগুলো আলোচনা করতো তাহলে সেটা সে শুনে ভালো খুশি লাগতো, কিন্তু আমরা তার মন্দ বিষয়গুলো নিয়েই কি করছি, আলোচনা করছি। আসলে মূলত এটা করে তো এক ধরনের চুগুলখুরিও করছি, আবার গীবতের মধ্যে পড়ে যাচ্ছে সাথে। তার মানে আমি যতই ন্যাক আমল করি, যতই ইবাদত করি, যতই দুরুদ শরীফ পড়ি না কেন, এই ন্যাক আমলগুলো কোনোই কাজ আসবে না, কারণ গীবত এমন একটা জঘন্যতম গুণা যেটা সমস্ত নেকিকে জ্বালিয়ে ফেলে।
আল্লাহ,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে, এটা কি পছন্দ করো তোমরা? তখন বলছে নিশ্চয়ই এটা তোমরা কি, এটা তোমাদের, তোমরা তোমাদের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা এটা তোমাদের পছন্দনীয় বিষয় হবে না। তাহলে এখন আপনি চিন্তা করুন, যদি আমি তার মন্দ বিষয়গুলোকে অন্যের নিকট, মানে সে অনুপস্থিত ছিল অন্যের নিকট বলি, সে কীভাবে কষ্ট পাবে? যেভাবে কষ্টটা যদি তার শরীর থেকে মাংস কেটে ফেলা হয় যেরকম কষ্ট পাই, তার চেয়েও বেশি কষ্ট এরকম করলে পাবে। তো এটার ব্যাখ্যার মধ্যে এটাই আসছে। তো চিন্তা করুন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হার হামেশাই সবসময় মুখে তো লাগামহীনভাবে মানে আছে যে আমরা অন্যজনের দোষ ত্রুটি, অন্যজনের মন্দ স্বভাবগুলো নিয়মিত আলোচনা করতেই রয়েছে। অত এটা, অথচ এটা এমন জঘন্যতম পাপ, হাদিসে মুবারকার মধ্যে এসেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিরাজ রজনীতে যখন আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখিয়েছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এক সময় এসে এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা পাজর থেকে মাংস কেটে নিচ্ছিল এবং সেই মাংসগুলো আবার নিজেই খাচ্ছিল।
আল্লাহ,
চিন্তা করুন, লিয়াকত ভাই নিজেই খাচ্ছিল। তখন জিব্রাইল আলাইহিসসালামের নিকট জিজ্ঞাসা করা হলো এরা কারা, তখন আমার জিব্রাইল আমিন আলাইহিসসালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে মুসলমান ভাইয়ের গীবত করত, তার দোষ ত্রুটি অন্যজনের নিকট আলোচনা করত। তো চিন্তা করুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকাল আমরা তো মানে হেসে হেসেই কি করছি,
গুনাহ করছি,
হেসে হেসেই গীবত করছি
বাস্তব। আর এখানে আসলে এখানে নিজের ব্যক্তিগত কোনো ফায়দা নেই, বা কোনো এখানে এগুলো করলে যে আমি কোনো একটা প্রফিট হচ্ছে আমার, এটাও না, আমলিভাবেও তো লস হচ্ছে, এরপর আমার আমার নাম খারাপ হবে। আপনি একটা দেখেন, আপনি যে ব্যক্তিকে অপরজনের ব্যাপারে গীবত করছেন, তার মনের মধ্যে এটা প্রশ্ন আসতে পারে যে এ অমুক ব্যক্তির নামে করছে, আমার নামে অন্য অন্যের কাছে করবে না, যে সেটার কি গ্যারান্টি?
জি,
এটাও তার মনের মধ্যে একটা আসতে পারে। তো দেখেন আপনার নামই খারাপ হচ্ছে, আর একটা কথা হচ্ছে যে কাজের মধ্যে কোনো ফায়দা নাই, আরও বড় লস আর লস। আপনি দেখেন এটা তো এমন জিনিস না যে আপনার সম্পদের লস হলে সেটার ক্ষতিপূরণ আছে, তো এটার লস হলে, আখিরাতের লস হলে আপনি ক্ষতিপূরণ কীভাবে করবেন? আমার শাহরুখ ভাই একটা ভয়ঙ্কর রিওয়ায়াত শুনিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে কি মিরাজের রজনীতে যে এমন এমন অনেক বান্দা থাকবে যারা নিজেদের পাজর থেকে মাংসগুলো কেটে কেটে আবার সেগুলো কি করছে,
নিজেরা ভক্ষণ,
নিজেরাই ভক্ষণ করছে। আপনি একটু দেখেন তো, আচ্ছা আপনি জীবন্ত অবস্থায় কখনো পারবেন সেটা? জীবন্ত অবস্থায় কখনো নিজের শরীর থেকে কোনো একটা অংশ কেটে সেটাকে খাওয়া, এটা তো কখনোই পসিবল না। আমরা হয়তো বা আমাদের জন্য যে পশুগুলো হালাল সেইগুলো থেকে আমরা ভক্ষণ করছি, কিন্তু তাদের কতটা কষ্ট সেটা তো আমরা জানি না। তাদেরকে যখন জবে করা হচ্ছে, একটা পশুর মাংস আমরা ভক্ষণ করছি ঠিক, কিন্তু তাদের যে মানে যে তাদের রু যাওয়ার সময় যে যন্ত্রণা, তাদের যে এই যে মাংসগুলো নেয়ার যে যন্ত্রণা, সেগুলো তো তারা ব্যতীত আমরা কখনোই মানে অনুভব করতে পারতেছি না, উপলব্ধি করতে পারতেছি না, যার কারণে আমাদের কোনো ফিল বলতে কিছু হচ্ছে না বা ফিলিং বলতে কিছু নাই এই জিনিসটার। কিন্তু আপনি দেখেন যখন নিজেরটা করা হবে, যখন নিজের মাংস নিজে ভক্ষণ করব, তখন কি অবস্থা হবে প্রিয় ইসলামী ভাইরা? তো এই জন্য আজ পর্যন্ত যত গীবত আমরা করেছি করেছি, দেখুন আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আরেকটা বিষয় হচ্ছে শয়তান সবসময় আমাদের পিছু লেগে আছে। শয়তান চাইবে না কখনো আমি আপনি আমার রবের প্রিয় হয়ে যাই, শয়তান চাইবে না কখনো আমি আপনি গীবত থেকে দূরে থাকি, শয়তান চাইবে না কখনো আমি আপনি অপবাদ থেকে দূরে থাকি। হ্যাঁ, আমাদের গীবত হয়ে গেছে, আমরা যারা যাদের গীবত করেছি সম্ভব হলে তাদের কাছে গিয়ে আগে মাফ চেয়ে নিই, আর আল্লাহ তাআলার নিকট আমরা এই তওবা করে নেই যে ইনশাআল্লাহ আমরা আগামী থেকে আর এই গীবত নামক গুনাহ করব না। কেননা প্রিয় ইসলামী ভাইরা, যদি আপনি তওবা করেন আল্লাহ তাআলা মাফ করবে, আর আপনি যদি এই আশায় তওবা না করেন যে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি এখন না জানি আমার মাফ হবে কি না, তাহলে আপনি ভুলের মধ্যে থেকে যাবেন। এখন আপনি যদি গুনাহের মধ্যেই থাকেন, তওবা না করার অবস্থায় থাকেন, তাহলে আল্লাহ তাআলা তো আপনার উপর নারাজ থেকে যাবেন।
লিয়াকত ভাই, দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওই গীবতকারীর জন্য মানে
সুস্পষ্ট একটা রিওয়ায়াত দিয়েছে,
রিওয়ায়াত ওটা তো আছেই। তাছাড়া সূরা হুমাযার 1 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ওই ব্যক্তির জন্য ধ্বংস যে অন্যজনের পশ্চাতে তার নিন্দা করে।
আল্লাহ,
মানে তার কি করতেছে, গীবত করতেছে ডিরেক্টলি বা বলতে গেলে, যদি তার যে অন্যজনের অনুপস্থিতি তার দোষ ত্রুটি বা তার ভালো বিষয় হোক, সেটা অন্যজনের পিছনে সে কি করছে বর্ণনা করছে, তার জন্য ধ্বংসই। তো আপনি চিন্তা করুন, যা আপনি যে বলছেন রোজা অবস্থায়, এই রোজা অবস্থায় তো আমরা মুসলমান এমন যে গীবত এটা আমাদের মুখ থেকে যায়ই না। এই ব্যাপারে হাদিসে একটি হাদিস শরীফ এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 2 জন রোজাদার ব্যক্তি ছিল, এনাদেরকে দেখলেন। দেখার পর এনারা অজু করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর যখন এরা ফিরে আসলেন, তখন বললেন যে তোমরা পুনরায় অজু করো, রোজা পূর্ণ করো এবং এর কাজা আদায় করো। তখন এরা আশ্চর্য হয়ে গেল, আমরা রোজা রেখেছি আর নামাজও আদায় করেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কি বলছেন এটা আমাদেরকে, তোমরা পুনরায় অজু করে আবার কি করো, নামাজ আদায় করে রোজাটা তো থাকবা পূর্ণ করবা, কিন্তু এটা আবার আবার কাজও আদায় করবা। তখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেল, কেন এমন হচ্ছে? বলছে তোমরা কিছুক্ষণ পূর্বে অর্থাৎ নামাজের পূর্বে অন্য মুসলমান ভাইয়ের গীবত করে এসেছিল, আর এই গীবত করার কারণে নামাজের মধ্যে যেটা নূরানিয়ত ছিল সেটা চলে গিয়েছে। তার মানে চিন্তা করুন লিয়াকত ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি রোজা রেখে আল্লাহ তাআলা রমজান মুবারক, এটা অনেক বড় একটা বরকতময় মাস, তাহলে এটার ইবাদত রিয়াজত এগুলো তো নফলকে ফরজের সমান, আর ফরজকে সেটা 70 গুণ বাড়িয়ে দেওয়া হয় সব। তাহলে এই অবস্থায় রোজা রেখেও আমরা কি করি, মুসলমান ভাইদের গীবত করে থাকি, আর এই গীবত করা এমন একটা জঘন্যতম অপরাধ যে এটা কি হয় না, মানে আমি যে রোজা রেখেছি, আমি যে নামাজ আদায় করছি, ইবাদত করছি, এগুলোর কোনো ফজিলত আমরা পাবো না, এটা চলে যাবে, নূরানিয়ত চলে যাবে। হাদিসে মুবারকার মধ্যে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, আর এটা এমন একটা জঘন্যতম গুনাহ, বলা হচ্ছে যে কিতাবের মধ্যে সুদের চেয়েও জঘন্যতম পাপ হচ্ছে গীবত। তো চিন্তা করুন লিয়াকত ভাই, গীবত এমন একটা জঘন্যতম পাপ, এটা 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 ঈমান পর্যন্ত ছিনিয়ে নিয়ে যায়।
আর একটা রিওয়ায়েত এটা এসেছে না যে মিরাজের রজনীতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ নারীকে দেখেছে জাহান্নামের মধ্যে, অর্থাৎ পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি হবে জাহান্নামের মধ্যে, আর তাদের একটা কারণ যে তারা অপরের
গীবত করে,
বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তারা অপরের গীবত করে বেড়ে, আর এটা এই জন্য যে তাদের কোনো কাজ কাম নাই, যখন ফ্রি টাইম থাকে তারা, যখন কিছু মহিলারা মিলে বসে, আমাদের ইসলামী বোনরা মিলে বসে, তখন তারা একে অপরের গীবতের মধ্যে লেগে যায়, আর এটা হচ্ছে একমাত্র প্রতিহিংসা যে মানে ওনাকে হিংসা করে এখন ওনার জিনিসগুলো ভালো লাগছে না, তাকে আমার ভালো লাগছে না, সে আমার মানে আমার চাইতে অনেক দিক দিয়ে একটু ভালো আছে, উন্নত আছে, তো আমার অনেক সময় সেই মা বোনদের অনেক সময় সহ্য হয় না, তারা কি করে একে অপরের মধ্যে গীবত করে বেড়ায়। এরপর মানে অনেক ব্যাপার স্যাপার আছে শাহরুখ ভাই, যার কারণে মহিলারা গীবত করে বেড়ায়। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বিশেষ করে আমরা এসেছি সবার জন্য, কিন্তু ইসলামী বোনদের জন্য বেশি বলবো যে আপনারা ফ্রি টাইমকে গুনাহের মধ্যে না কাটান। আপনি ফ্রি আছেন, দরুদে পাক পড়েন, হ্যাঁ আপনারা আড্ডার মধ্যে আছেন, কয়েকজন বসে আছেন, ভাই ভালো কথা বলেন, অযথা অন্যের ব্যাপারে আলোচনা করে নিজের নামায় আমলের মধ্যে গুনাহ দিয়ে কেন পরিপূর্ণ করছেন? একে তো নেকি বলতে আমাদের কিছুই নাই, আল্লাহ তাআলা যদি, সত্য কথা বলছি, আল্লাহ তাআলা যদি নেকির পরিমাপ দিয়ে কাউকে জান্নাত দেয় তাহলে মনে হয় না আমাদের মধ্যে মানে অনেক অধিকাংশই জান্নাতে যেতে পারবো। অধিকাংশ কি, আমার মনে হয় 99% জান্নাতে যেতে পারবো বলে মনে হচ্ছে না। আল্লাহ তাআলার দয়া ছাড়া মনে রাখবেন কেউ জান্নাতে যেতে পারবে না। কেউ যদি বলে যে আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব, এটা সে ভুলের মধ্যে আছে। আল্লাহ তাআলার দয়া ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আর আমরা এমন কোনো নেককার নই যে আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। বড় বড় নেককারা পর্যন্ত তাদের নেকি থাকা সত্ত্বেও কান্না করতেন, কিভাবে আল্লাহ তাআলার রেজামন্দি পাবে, কিভাবে আল্লাহ তাআলার মাফ পাবে, মাগফিরাত পাবে, আর সেখানে আমি চিন্তা করি আমার অবস্থান কোথায়। বলেন যে দর্শকবৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, নিজের অবস্থান নিজের চাইতে আর অন্য কেউ ভালো জানতে পারবে না। আমি হয়তো মানুষের সামনে অনেক নেককার ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার অগোচরে, মানুষের অগোচরে আমি কি, আমি কি সুফি নাকি গুনাহগার, সেটা আমি আর আমার রব ছাড়া কেউ জানে না। আমি হয়তো মানুষের সামনে অনেক আল্লাহওয়ালা, পরহেজগার, তাকুয়াবান, মুত্তাকি অনেক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু মানুষের অগোচরে আমি কি। মনে রাখবেন, মানুষের অগোচরে যদি কেউ সুফি হয়, মানুষের অগোচরে যদি কেউ আল্লাহওয়ালা হয়, সেই হচ্ছে প্রকাশ্য আল্লাহওয়ালা। মানুষের সামনে তো যে কেউ নেককার হয়ে ঘুরে বেড়াতে পারে, নেককার হয় এখন কোনো বড় ব্যাপার না। বাজারের মধ্যে অনেক এরকম শালীন পোশাক আছে, হ্যাঁ, অনেক টুপি, দাড়ি, এগুলা হওয়ার আপনি দেখতে পাবেন, অধিকাংশ মানুষকে দেখতে পাবেন, কিন্তু তারা প্রকাশ্যে যেমন, গোপনে কি তেমন কি না, এটা একটু যাচাই করা উচিত। আমি আপনাদেরকে যাচাই করতে বলতেছি না, মানে নিজেকে নিজে যাচাই করা উচিত যে আমি মানুষের সামনে, মানুষ আমাকে ইজ্জত করছে প্রকাশ্যে, আমি কি ইজ্জত পাওয়ার, আমি কি গোপনে এমন কোনো কাজ করছি কিনা যে আমি এরকম ইজ্জত পাবো। অর্থাৎ আমার গোপনে কি আমি এমন কিনা যেমন যদি মানুষ জানে যে আমাকে ইজ্জত করবে, তো এটা একটু চিন্তার বিষয়। তো আমরা মানুষের সামনে নেককার হয়ে ঘুরে বেড়াতে খুব সহজ, কিন্তু আমরা একটু গোপনেও আল্লাহ তাআলাকে রাজি করে নেই, গোপনেও যাতে আমরা গুনাহ থেকে হিফাজত থাকি। মানুষের সামনে যেভাবে গীবত করা থেকে, যেমন আমরা অনেক সময় দেখা যায় আমরা যারা মাজহাবি লোক, মাজহাবি মানে কি, যারা আমরা ইসলামিক মাইন্ডেড লোক, তারা একটু মানুষের সামনে গুনাহ করতে লজ্জাবোধ করি, কিন্তু মানুষের অগোচরে ঠিকই অনেকে গুনাহ করি আমরা, ঠিকই গুনাহ করি, কেননা তখন কেউ দেখছে না, এখন কেউ আমাকে জাজ করার মতো নেই, কেউ আমার গুনাহগুলোর সাক্ষী হচ্ছে না, কিন্তু সামনাসামনি করলে তো বলে উঠবে যে আপনি দিনের দায়ী, আপনি একজন ইসলামিক মাইন্ডেড মানুষ, আপনি আবার গুনাহ করছেন, গীবত করছেন, চগলখড়ি করছেন, এগুলো বলবে। তো প্রিয় ইসলামী ভাই এবং বোনেরা, আমরা একটু চিন্তা করি যে আমরা গোপনে কেমন। ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা আলোচনাকে আরও সামনের দিকে নিয়ে যাব। শাহরুখ ভাই থেকে আরও মাদানী ফুল শুনবো, অনেকে আমাদেরকে দর্শক কল করেছেন, কিছু কল সামিল করবো। জি, কল চালিয়ে দেবেন।
আমার নাম হচ্ছে তারেক মাহমুদ, বাহান থেকে কল করছি। কদিন আমার কাছে আরো ছিল, আমাকে শুনে দিতে চকির, তার নামে মোহাম্মদ।
আচ্ছা, ইনশাআল্লাহ আজওয়াজাল আমাদের সাথেই থাকুন, চেষ্টা করা হবে। নেক্সট কল।
আমি ব্রাহ্মণবাড়িতে রুহুলান গাত তাহিরি বলছি।
অনেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে কমেন্ট করেছেন, কিছু কমেন্ট আপনাদের সামিল করবো। মোহাম্মদ ফারুক হোসেন ভাই বলছেন মাশাআল্লাহ, খালিদ ভাই বলছেন মাশাআল্লাহ, এরপর শামীম ভাই মাশাআল্লাহ লিখেছেন, আরেকজন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, সাকিব ভাই আছেন, এরপর রাহাত ভাই আছেন, সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, আলফিসানি ভাই আছেন, মারহাবা লিখেছেন। আচ্ছা, শামীম ভাই আছেন, মানকাবাদ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ আমরা লাস্টে গিয়ে মানকাবাদ শোনাবো। আশরাফুল ভাই আছেন, সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, মিজান রহমান ভাই আছেন, এরপর শাকিল ভাই আছেন, এরপর আছেন ফারহান রাজা, সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, শাহনেওয়াজ ভাই আছেন, ওয়াইসউদ্দিন কদেরি। আচ্ছা, আরও অনেকে আছেন, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আপনাদের অনুরোধ সামিল করার চেষ্টা করবো। কিছু অনুরোধ ইনশাআল্লাহ আমাদের আনিস ভাই শোনাবেন। জি হুজুর।
সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহ।
চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌলত যদি চাও বই জানে দৌলত যদি চাও বই জানে দৌলত যদি চাও বই জানে দৌলত যদি চাও উভয় জানের পড়ো ওয়াজিফা নামে মোহাম্মদ পড়ো ওয়াজিফা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের যন্ত্রণা কি ভাবে সইব ইয়া রাসূলুল্লাহ মরণের যন্ত্রণা কে মনে সইব ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ আমি মরতে চাই সবুজ গুম্বুজের ছায়া তলে আমি মরতে চাই সবুজ গুম্বুজের ছায়া তলে স্বদেশে যাই যদি মরে কি হবে ইয়া রাসূলুল্লাহ স্বদেশে যাই যদি মরে কি হবে ইয়া রাসূলুল্লাহ মরণের যন্ত্রণা কে মনে সইব ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসে এসেছে সারা ভুবনে দেখো কেমন নড়ছে ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যত দিন হই চন্দ্র তারা প্রজ্জ্বলিত থাকবে যত দিন হই চন্দ্র তারা প্রজ্জ্বলিত থাকবে তত দিন মিলাদুন নবী পালন করতে থাকব এসেছে নূর নিয়ে এসেছে সারা ভুবনে দেখো কেমন নড়ছে ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু
আলা হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক, কথা বলছিলাম বিষয় নিয়ে, জাহান্নামের কুকুর। জাহান্নামের কুকুর কারা? যারা গীবত করবে দুনিয়াতে। তো অনেকটুকু আলোচনা আমরা শুনেছি, আসুন আবারও যাবো আমাদের শাহরুখ ভাইয়ের কাছে। জি হুজুর।
লিয়াকত ভাই, আপনি যে মহিলাদের বিষয়টা নাতের পূর্বে এনেছিলেন, তো এই বিষয়টা কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগও ছিল। তো একটি হাদিসে মুবারকার মধ্যে উম্মে সালাম উম্মুল মুমিনীন হযরত সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন মানে প্রশ্ন করলো যে গীবত কেমন হতে পারে। তো ওই প্রশ্নের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি মানে উদাহরণটা দিতে গিয়ে একবার কি হলো, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সময় মানে নামাজের পূর্বে ঘুম থেকে উঠে, তো নামাজ আদায়ের জন্য এই মসজিদের মধ্যে তশরিফ নিয়ে যাচ্ছিলেন। তো ওই সময় এই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও উঠে গেলেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে তশরিফ নিয়ে গেলেন নামাজ আদায়ের জন্য। আচ্ছা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি নামাজ আদায়ের পর কয়েকজন মহিলার সাথে সামনে নিয়ে বসে গেলেন। বসার পর ওই মহিলাগণ অন্যজনের মানে অন্যান্য মহিলাদের কি করলেন, গীবত করা শুরু করে দিলেন। এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও ইনাদের সাথে মানে এটাতে খুশি হয়ে ওই এটা ওই কাজের মধ্যে লিপ্ত মানে লেগে গেলেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ঘরে তশরিফ নিয়ে আসলেন, তো তশরিফ নিয়ে আসার সাথে সাথেই ওই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য যারা ছিলেন ওনার সাথে সাথে চুপ হয়ে গেল। চুপ হওয়ার পর যখনই ঘরের চৌকাটে প্রবেশ করবে, ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপদ চাদর মুবারক কোনা ধরে নাকের মধ্যে দিয়ে দিলেন এবং বললেন যে তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও, যে তোমাদের গায়ে থেকে রক্ত মাংসের গন্ধ আসছে এবং তোমরা বমি করো, তোমাদের এই বমির মধ্যে রক্ত মাংস বের হবে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওই মহিলা যারা ছিলেন তারা উভয়েই কি করলেন, বমি করলেন এবং বমির সাথে সাথেই দেখলেন যে সত্যি সত্যি রক্ত এবং মাংসর যেটা ছিল সেটা বের হয়ে গেল। তো তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মাংস খাইনি, কীভাবে এটা হলো? বলেছে এই তোমরা কিছুক্ষণ পূর্বেই অন্য মহিলাদের কী করেছো, গীবত করেছো, তাদের দোষ ত্রুটি তাদের অনুপস্থিতিতে বর্ণনা করেছো, যার কারণেই তোমাদের মুখ থেকে এই রক্ত মাংস বের হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা মহিলা মানে যারা ইসলামী বোনেরা রয়েছে তারা মানে কোনো সময় একত্রিত হলেই সেখানে গীবতের মধ্যে লিপ্ত হয়ে যায়। মানে এক ইসলামী বোন অন্য ইসলামী বোনের কী করতে থাকে, দোষ ত্রুটি নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। এখন যে গীবত করতো না সেও শয়তানের প্ররোচনায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, তার মধ্যে কী হয়ে যায়,
লিপ্ত হয়ে যায়। এখানে একটা জি বলেন,
লিপ্ত হয়ে যায়। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিলেন কিসের জন্য, মানে গিবদের একটা উদাহরণ দেওয়ার জন্য। এখন উনি নিজেই কি করলেন, ওদের উদাহরণটা দিতে গিয়ে নিজেও গিবতের মধ্যে কি হয়ে গেলেন, গ্রেফতার হয়ে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামী বোনেরা কেমন সতর্ক হওয়া উচিত, এই হাদিসে মোবারকা থেকে কেমন সতর্ক হওয়া উচিত। কেননা তাদের শাস্তির ব্যাপারে এসেছে, মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে যখন মানে ঘুরা আল্লাহ তাআলা সব কিছু দেখিয়েছিলেন, তখন এই কিছু মহিলা এবং পুরুষদের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে মানে ওনারা চুলকানির একটা আজহাবের মধ্যে গ্রেফতার এবং নিজেদের নখ দিয়ে নিজেদের শরীর এবং চেহারাগুলো আশ্রাচ্ছিল। তো জিব্রিল আমিন আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলো এদের এই অবস্থা কেন, এরা এদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে এবং এদের মধ্যে মহিলাদের সংখ্যা এত বেশি কেন। তখন বলল যে এরা দুনিয়াতে থাকতে অন্য মুসলমান বোনের কি করত, গীবত করত, তাদের দোষ ত্রুটি বর্ণনা করত, যার কারণেই তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, লিয়াকত ভাই, তাদের শাস্তির ব্যাপারে এসেছে যে জাহান্নামে কিছু মানে মহিলাকে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, যারা যাদেরকে নিজেদের বুকের সাথে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছিল। তখন জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হলো এদেরকে এই অবস্থায় কেন রাখা হলো। তখন জিব্রাইল আলাইহিসসালাম ইরশাদ করলেন যে এরা অপর এরা কি করতো, মানে এই মুসলমান বোনের যেগুলো বিষয় ছিল সেগুলো তাদের অনুপস্থিতিতে বর্ণনা করতো, তাদের নিন্দা করতো এবং তাদের ভালো বিষয়গুলো বলতো না, যার কারণে তাদেরকে আল্লাহ তাআলা আযাবের মধ্যে গ্রেফতার করে দিয়েছে। তো চিন্তা করুন লিয়াকত ভাই, যে আমরা বেশিরভাগ যারা ইসলামী বোনেরা রয়েছে তারা বেশিরভাগই এই গুনাহের মধ্যে গ্রেফতার, এবং হার হামেশাই আমাদের পারিবারিক যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে মানে কোনো একটা বিষয় হয়েছে, সেটা দুই চারজন বসলে ওই মজলিসের মধ্যে আলোচনা করে ফেলি, ভাবছি না যে এটার কারণে আমার কী ভয়ঙ্কর শাস্তি হতে পারে। তো চিন্তা করুন, তাহলে আমি এত কিছু করছি কিন্তু তারপর আবার অন্য মুসলমান ভাইয়ের গীবতও করে যাচ্ছি, অন্য ইসলামী বোনের গীবতও করে যাচ্ছি, তাহলে আমার এত কিছু, এত ইবাদত, এত রিয়াজত, এগুলো আমার আপনার কোনো কাজে আসবে না।
এখানে স্বাভাবিক ভাই আরেকটা বিষয় খুব সুন্দর দৃষ্টিগোচর হয়। আপনি ইতোপূর্বেই যে ঘটনা শুরুতে শুনিয়েছিলেন আমাদেরকে, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো সেখানে আহলে আসহাবে সুফফাদের ব্যাপারে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগোচরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে ইলমের গায়েব বলে দিয়েছেন, অর্থাৎ অদৃশ্যের জ্ঞান বলে দিয়েছেন যে তারা তো কিছুক্ষণ পূর্বেই কি করেছে,
মাংস
খেয়ে নিয়েছে। আর এখানে দেখুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে ছিলেন না, তারপরে প্রবেশের সাথে সাথে বলে দিয়েছেন যে এখান থেকে তো আমার কি আসছে, রক্তে মাংস, তাদের মুখ থেকে রক্ত মাংসের কি আসতেছে, দুর্গন্ধ আসতেছে। তো যারা অজ্ঞ, যারা না বুঝনেওয়ালা, এ হাদিসের পাক থেকে অনেক কিছু বোঝার আছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের জ্ঞানের অধিকারী, অদৃশ্য জ্ঞানের সংবাদদাতা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যে কি হয় সেগুলোও জানেন, কিভাবে আমার আল্লাহ তাআলার দেয়া ক্ষমতা বলে, আমার আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ইলমে গায়েবের অধিকারী। তো সেটা আমাদেরকে অবশ্যই ঈমান রাখতে হবে আর অবশ্যই এটা আমাদেরকে মানতে হবে। যদি কেউ না মানে তাহলে তার জন্য আরও অনেক এখানে বোঝার বিষয় আছে। তো আমি অন্যদিকে নিয়ে যাচ্ছি গা, কিন্তু কথা হচ্ছে এটাই যে আমরা গীবতকে পরিহার করি, গীবত থেকে দূরে থাকি, সেটা ইসলামী ভাই হোক, ইসলামী বোন হোক। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা হয়তোবা এখন আলোচনা শুনছি, হয়তোবা আমি নিজে প্র্যাকটিক্যালি আমি নিজের কথা বলি, হয়তোবা আমার মধ্যে এজাজবা সৃষ্টি হচ্ছে, কিন্তু শয়তান তো আমার পেছনেও লেগে আছে, শয়তান তো আপনার পেছনেও লেগে আছে। হয়তোবা এই সাময়িক সময়ের জন্য আমাকে আপনাকে সে অনেক জাজবা দিচ্ছে, আমাকে আপনাকে আমি আপনি হয়তোবা অনেক জাজবা পাচ্ছি, কিন্তু পরক্ষণে দেখবেন সে আমাকে ঘিরে ধরবে, সে আমার পিছু লেগে বসবে। আপনি একটু চিন্তা করেন আনিস ভাই, আমাদের রিবায়াতের মধ্যে আছে যে শয়তানকে রমজানের মোবারকের মধ্যে বন্দী করা হয়, কিন্তু তারপরেও তো কত মুসলমান শয়তানি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে এটা কেন, সারা বছর করে আসছে অভ্যাস, বলা হচ্ছে আপনি শয়তান থেকে কেন দূরে আছেন কিন্তু আপনার অভ্যাস থেকে তো আপনি দূরে নেই, ওইটা তো আছে, নফসে আম্মারা বলেন বা এগুলো তো আছে, কিন্তু শয়তানকে বন্দী রাখা হয়েছে এটার অর্থেই নয় যে আপনি গুনাহ থেকে বেঁচে গিয়েছেন। আপনার অভ্যাসের কারণে তো আপনি গুনাহগুলোকে এখনো আপনার অভ্যাসের এগুলো তো অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন শয়তান তো আপনাকে অভ্যাসে পরিণত করে দিয়ে সে অন্যের পিছনে থেকে আছে, বলতেছে সে তার এগুলো অভ্যাসের সাথে মিশে গেছে, এখন আমি থাকি বা না থাকি এগুলো তো সে অনুসরণ করবেই।
তো আসলে আমরা তো সঠিকভাবেই জানি না যে কোনটা গীবত, তাই না? যেমন ধরেন একজন দুই তিনজন বন্ধু, তো তাদের মধ্যে একজন বন্ধু ছিল যে যার হয়তো বা যে খাটো অথবা কে একজন পায়ের সমস্যা থাকতে পারে অথবা ল্যাংরা হতে পারে অথবা কারো চোখের সমস্যা হতে পারে, কারো নাকের বা কারো হাতের সমস্যা হতে পারে, কিন্তু এই বিষয়গুলো আমি কি করছি ঠাট্টা মস্করা করে বলে ফেলছি, ধরো ও মোটাইয়া মানে ও মানে এই ল্যাংরা, এরকম বিষয়গুলো আমি আলোচনা করছি, কিন্তু আসলে চিন্তা করছি না যে এই বিষয়টা সত্যিকারে যদি আমি তার সামনে বলতাম যে যদি এই মানে ওকে মোটা বলে যদি আমি তার সামনে অন্যজনের অন্য যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের সামনে যদি ওকে রেখে সামনাসামনি কথাটা বলতাম তাহলে সে কি পছন্দ করতো? কখনো পছন্দ করতো না, তার মনের মধ্যে কষ্ট আসতো। একইভাবে হয়তো বা তার পায়ে সমস্যা রয়েছে, তাকে ল্যাংরা বলে থাকি আমরা। উদাহরণ দিচ্ছি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা বোঝার জন্য যে আমরা গিবত কত সহজেই করে ফেলছি, মানে ল্যাংরা অথবা তার মানে সে দেখতে অনেক খাটো এরকম বিষয়গুলো বলে থাকে। আচ্ছা ভাই, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন, আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন যাকে, তাই না? তো ওনার দোষগুলো, ওনার যে সমস্যাগুলো, এটা আমি কেন বলবো অন্য দেশের নিকট? ইজিলি বুঝা যায় যে আমরা মুসলমান ভাইরা তার দোষগুলোই সাধারণত কি করে থাকি, মানে অন্যজনের সাথে আলোচনা করি। তাহলে এই বিষয়গুলো যদি আমি তার সামনে উপস্থাপন করি, আপনি চিন্তা করুন আপনার মধ্যে যে দোষটা রয়েছে এটা যদি অন্য মুসলমান ভাই নিকট আলোচনা করে আপনার কেমন লাগবে?
এটাই হচ্ছে মেইন কথা।
এই সেই জন্য উদাহরণ দিয়ে বুঝিয়েছে যে এটা এমন একটা জঘন্যতম মানে গুণা, মানে এটা এমন একটা কষ্টদায়ক মুসলমানের জন্য যে আপনার শরীর থেকে যদি মাংস কেটে দিলে যেভাবে কষ্ট অনুভূত হয় তাহলে তার চেয়েও বেশি কষ্ট অনুভূত হবে যে আপনি অন্য মুসলমান ভাই কি করছেন।
আসলে শাহরুখ ভাই, আমি ইনশাআল্লাহ আজাবাজাল আবার আপনার কাছে আসব, আপনার থেকে জানবো যে আসলে এর প্রতিকার কি, আসলে মুসলমান কিভাবে এটাকে বাঁচবে, হ্যাঁ এখান থেকে বাঁচার পদ্ধতি কি, ইনশাআল্লাহ আজাবাজাল সে সম্পর্কে আমি আপনার থেকে শুনবো। অনুষ্ঠানের সময়ও কিছুটা শেষের দিকে চলে এসেছি আমরা, তো আনিস ভাই মানকাবে দাত্তার যদি শুনিয়ে দিতেন আমাদেরকে।
আতার পো দেখাবে, আতার পো দেখালো, আতার পথ প্রদর্শক, আতার পথ প্রদর্শক, আতার পো দেখাবে, আতার পো দেখালো, আতার পথ প্রদর্শক, আতার পথ প্রদর্শক, আতার পথ প্রদর্শক, আতার পথ প্রদর্শক। তোমার দয়া মুর্শিদ লাগিয়েছ মোরে বুকে, তোমার দয়া মুর্শিদ লাগিয়েছ মোরে বুকে, কেন যাব দ্বারে দ্বারে, কেন যাব দ্বারে দ্বারে, আতার পথ দেখাবে, আতার পথ দেখাবে, আতার পথ দেখাবে, আতার পথ দেখালো, আতার পথ প্রদর্শক, আতার পথ প্রদর্শক, আতার পথ প্রদর্শক। ছিলাম ছন্ন ছাড়া ছিল না কোনো সারা, ছিলাম ছন্ন ছাড়া ছিল না কোনো সারা, শুনেছি কেউ পথ দেখাবে, শুনেছি কেউ পথ দেখাবে, আতার পথ দেখালো, 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 আতার পথ দেখালো। ঘুরেছি এদিক সেদিকে ছিল না কোনো ঠিকানা, ঘুরেছি এদিক সেদিকে ছিল না কোনো ঠিকানা, এসেছি আমিও শুনে, এসেছি আমি ও শুনে আতার পদে খাবে আতার পদে খাবে আতার পদে খাবে আতার পদে খালো আতার পদ প্রদর্শক আতার পদ প্রদর্শক আতার পদ প্রদর্শক জ্বলবো না জাহান্নামে থাকবো আমি ফিরদৌসে জ্বলবো না জাহান্নামে থাকবো আমি ফিরদৌসে জান্নাতে যাব বলে বলে জান্নাতে যাব বলে বলে আতার পদে খালো আতার পদে খালো আতার পদে খালো আতার পদ প্রদর্শক আতার পদ প্রদর্শক আতার পদে খালো আতার পদে খাবে আতার পদে খালো আতার পদ প্রদর্শক তোমার দয়া মুর্শিদ লাগিয়েছ মোরে বুকে তোমার দয়া মুর্শিদ লাগিয়েছ মোরে বুকে কেন যাব দারে দারে কেন যাব দারে দারে আতার পদে খাবে আতার পদে খাবে আতার পদে খালো আতার পদ প্রদর্শক 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 আতার পদ প্রদর্শক
জিব্বা দিয়েছেন এটা নিশ্চয়ই এটা এমন একটা জিনিস যে বলা হচ্ছে কিতাবের মধ্যে এসেছে না যে মুসলমান যদি দুইটা জিনিস হিফাজত করতে পারে যে সে অবশ্যই কামিয়াব হবে একটা হচ্ছে জিব্বা আর প্রত্যেকের লজ্জাস্থান এই দুইটা বিষয় অনেক বড় আল্লাহ তাআলার নিয়ামত আবার এগুলো অনেক বড় ভয়ঙ্কর জিনিস যে এগুলো এমন ভয়ঙ্কর জিনিস এগুলোকে আমি যদি মিসইউজ করি আমি যদি খারাপ ব্যবহার করি তাহলে এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে আর যদি ভালো ব্যবহার করি সেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে যেটা আমরা করছি মিসইউজ মানে মন্দ মানে অন্যজনের দোষ ত্রুটি বর্ণনা করি সেটা গীবতের মধ্যে পড়ছে আর বলা হচ্ছে না কি তা এই আমরা তো শুনেছি যে অনেকগুলো রিওয়াতের মধ্যে আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন যে গীবতের শাস্তি তো গীবত এটা এমন একটা জঘন্যতম আপনার অভ্যাস এটা দুর্গন্ধ এমন যে যদি আপনি সেটাকে সাগরও নিক্ষেপ করেন পুরো সাগর দুর্গন্ধ হয়ে যাবে পুরো সাগর দুর্গন্ধ হয়ে যাবে বলা হচ্ছে গীবত এমন একটা জঘন্যতম অপরাধ এটা আপনার মন্দ মৃত্যুর কারণ হতে পারে এসে যদি আমার মধ্যে সে অভ্যাসটা থেকে যায় আর ওই অবস্থায় যদি আমার আল্লাহ না করুক মত হয়ে যায় তো নিয়ে একদম এখন বিষয় হচ্ছে আমি আপনি কীভাবে বাঁচবো সেটা থেকে তো এর জন্য একমাত্র প্রথম অবলম্বন বা প্রথম মানে একদম উপায় হচ্ছে যে নিজের জবানকে হিফাজত করা এবং আলহামদুলিল্লাহ যেটি আমার আনিস ভাই দেখাচ্ছেন এই হয়তো ন্যাক আমল 72 ন্যাক আমল রিসালার মধ্যে মাশাআল্লাহ আমার আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলাম আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী ইনি আমাদেরকে কত সুন্দর না মানে উৎসাহ দিচ্ছেন তাগিদ দিচ্ছেন যে 72 ন্যাক আমল ছোট্ট একটি রিসালার মাধ্যমে মানে ওখানে এমন একটি প্রশ্ন রয়েছে যে আপনি আজকে তো মানে অন্য মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করা অনেকটা এরকম না প্রশ্নটা অন্য মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করা নিজে সেগুলো থেকে নিজেকে হ্যাঁ গীবত চগল খুরি অদা খেলাফি ইত্যাদি মানে এরকম রয়েছে প্রশ্নটা এগুলো থেকে বেঁচে থেকেছেন তো কত সুন্দর আমাকে রিমাইন্ড দিয়ে দিচ্ছে আমি আপনি যদি আজকে হয়তো বা ভুলক্রমে করে ফেললাম তাহলে যখন আমি রাত্রে এই 72 ন্যাক আমল রিসালাটা খুলবো তখন এই প্রশ্নটা দেখে আমার অন্তরের মধ্যে মানে বিবেকের মধ্যে প্রশ্ন চলে আসবে আমি কি আসলে আজকে কোনো ভাইয়ের গীবত করেছি আসলে আজকে কোনো ভাইয়ের চগলখুরি করেছি অথবা যারা ইসলামী বোন 63 ন্যাক আমল রিসালা রয়েছে, ওইটার মধ্যে ইসলামী বোনেরাও পাবেন। তো এভাবে আমার আমির আহলে সুন্নাহ চেষ্টা করে যাচ্ছেন। তো দেখুন, আমাদের জবানকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করতে না পারি, কখনোই আমরা কামিয়াব হতে পারবো না। আল্লাহ তাআলা আমার আপনার এই জবানকে দিয়েছেন, পূর্বকালে যারা বুজুর্গানে দিন ছিল ইনারা অবস্থা এমন ছিল যে, কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে ছোট বলতে চাই, যে একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলী ছিল, ইনি কিতাব লিখতেন, কিতাবাদি লেখার সময়ও যখন উনি কিতাব লিখতে লিখতে মানে তখন পেন্সিল বা ওরকম কিছু ব্যবহার করা হতো, যেটা শেষ হয়ে গেলে আবার পুনরায় চাঁচার দরকার ছিল। তো শেষ হয়ে যাওয়ার পর উনি আবার যখন মানে যে সময় উনি এটা কী করতেন, আবার চাঁচতেন, ওই সময়টা তো তিনি আল্লাহ তাআলা নিজের জবানকে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে মশগুল রাখতেন। কে একজন জিজ্ঞাসা করলো যে, আপনি তো এই ইসলামী বিষয়ে দিয়ে ইসলামিক কিতাব লেখার কাজে ব্যস্ত রয়েছেন, এটা তো নেকি হচ্ছে, কিন্তু তারপরও আপনি যখন আবার ওই পেন্সিলের ইয়াটা যখন শেষ হয়ে যায় তখন আবার চাঁচার সময় আপনি আল্লাহ তাআলা জিকিরের মধ্যে মশগুল, ওইটাও তো ইবাদতের মধ্যে আছে তাই না, কিন্তু তারপর আপনি জিকির কেন করছেন? তখন উনি বলছেন যে, আমি চাই না যে সময়টুকু আমি পেন্সিলটা চাঁচার কাজে ব্যয় করছি ওই সময়টা যাতে আল্লাহ তাআলা স্মরণ থেকে আমার ছুটে না যায়। তো চিন্তা করুন, বুজুর্গানের দিনে চিন্তা ভাবনা ছিল যে ইনাদের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত যাতে কি হয়, মিস ইউজ না হয়, ওনার জবানটা যাতে কখনো খারাপ দিকে, মানুষের গীবত করা, মানুষের চগলগুরি করা, মানুষের মানে দোষ ত্রুটি বর্ণনা, এইসব কাজের মধ্যে যাতে ওনাদের জবানটা কি না হয় লিপ্ত হয়ে যায়, এটা কখনো ইনারা চাইতেন না। নিজেদের জবানকে সবসময় হিফাজত রাখতেন সবসময়, এই জন্যই তো ওনারা আল্লাহ তাআলার ওলি হয়েছেন। আজ আমি আপনি যে বলছি যে আমার আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না, বা আমি জবান দিয়ে কাউকে নেকি দাওয়াত দিলে সেটা কি হয় না কবুল, মানে তার উপর প্রভাব সৃষ্টি হয় না, এটার কারণ কি? আমি আপনি নিজে চিন্তা করি, প্রশ্ন করি নিজেকে, যে আমি আপনি যে কথাবার্তা দৈনিক চব্বিশ ঘন্টার মধ্যে বলছি, ওখানের মধ্যে কয়টা গীবত করে ফেলছি? বিশেষ করে আমরা ইসলামী ভাইয়েরাও, বিশেষ করে আমাদের মহলে ইসলামে অনেক ভাইয়েরাও রয়েছে যে সুযোগ পেলেই মানে শয়তানের ধোকায় পড়ে আমরা অন্যজনের গীবত করে বসি। এখন এটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে 72 নেক আমল, এটা তো রয়েছেই, পাশাপাশি হচ্ছে আমরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকিরের মধ্যে নিজেকে
সৎসঙ্গ লাভ করি, যারা গীবত করে না এমন ব্যক্তির সংস্পর্শে থাকি, যাতে করে তাদের সাথে থেকে আমরাও এটা থেকে বাঁচার অনুপ্রেরণা পাই। কেননা যারা সৎ যারা নেককার, এরা তো করবে না। তো এদের সাথে যখন আপনি থাকবেন তখন আপনি এদের থেকে কিছু না কিছু কি পাবেন, মাইন্ড আপনার সৃষ্টি হবে যে এরা তো এগুলো থেকে বাঁচছে, এরা তো ভালো কথাই বলবে। তো এদের সাথে থাকলে আপনিও ভালো কথার মধ্যে অভ্যস্ত হয়ে যাবেন। আর ছোট্ট একটি আমল, সেটা হচ্ছে যখনই কোনো বৈঠকের মধ্যে বসবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তো এটা যখনই কোনো বৈঠকে বসার পর আপনি পড়বেন, তখন আপনি বৈঠকের মধ্যে যতক্ষণ থাকবেন আপনার মাধ্যমে ইনশাআল্লাহ গীবত হবে না, আর যখন উঠবেন তখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ, যখন আপনি এটা উঠার সময় পড়বেন তখন আপনার পেছনে কেউ আপনার গীবত করবে না। তো এটা হচ্ছে ছোট একটি আমল, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকাল যেন কাটে আমার জিকির দুরুদ পড়ে, হে খোদা তুমি এমন দয়া করো মোর পরে।